Bismillah ar-Rahman ar-Rahim. In the name of Allah, the gracious.
Bismillah ar-Rahman ar-Rahim. Allah ar-Rahman ar-Rahim. Allah ar-Rahman ar-Rahim.
All the distinguished guests.
Shudhi Mandali.
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Aapna darshabar upor shanti borshita huk. Sharvaprathom ami আপনাদের সকলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে আমাদের ঘনিষ্ঠ বন্ধু জুডিকে। আমি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব নই, আর আমি কোনো রাজনৈতিক সংগঠনের নেতাও নই, বরং আমি আহমদিয়া মুসলিম জামাতের নেতা বা প্রধান, যেটি সম্পূর্ণভাবে একটি ধর্মীয় এবং আধ্যাত্মিক সংগঠন। পটভূমিগত পার্থক্য থাকা সত্ত্বেও আমি বিশ্বাস করি যে মানবতার ভিত্তিতে আমরা সবাই একমত, আর আমাদের এই কারণে ঐক্যবদ্ধ হওয়া উচিত। সব মানুষ আর সকল সংগঠনের সম্মিলিত ভাবে মানবিক মূল্যবোধ কে সমুন্নত করার কাজ করা উচিত, এবং সেই পৃথিবীকে সুন্দর করার বা ভালো এবং শান্তিপূর্ণ স্থানে রূপান্তরিত করার জন্য কাজ করা উচিত। যদি মানবিক মূল্যবোধ এবং মানবাধিকারকে সমুন্নত করা না হয় কোন দেশে বা কোন অঞ্চলে, তাহলে এর অনেক ক্ষতিকর প্রভাব বিশ্বের অন্যান্য প্রান্তেও পড়ে, আর এভাবে অন্যায় কাজ জীবনের অন্যান্য ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে। অপরদিকে যদি ভালো কাজ করা, ভালো ব্যবহার করা হয়, তাহলে মানবতা এবং সমৃদ্ধি আর উন্নতি বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা সমাজের অন্য অন্য পর্যায়ে ছড়িয়ে পড়ে। আধুনিক যোগাযোগ মাধ্যমের কারণে বা সুবাদে বা কল্যাণে, আর আধুনিক পরিবহনের কল্যাণে আমরা আজ সবাই অনেক কাছে এসে গেছি, আর ভৌগোলিক সীমারেখা আমাদের মাঝে কোনো বাধা সৃষ্টি করতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হল, যদি আমরা পূর্বে যে কোনো সময়ের তুলনায় একে অন্যের অনেক বেশি কাছে অবস্থান করছি, কিন্তু তার সত্ত্বেও আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মধ্যে দূরত্ব বাড়ছে। এটি দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে ঐক্যবদ্ধ না হয়ে মানুষের মাঝে ভালোবাসার বিস্তার না ঘটিয়ে বিশ্ব অনেক বেশি ঘৃণা ছড়ানোর কাজ করছে, নিষ্ঠুরতা আর অন্যায়ের বিস্তারের কাজ করে চলেছে। মানুষ ব্যর্থতার জন্য দায়ী দায়িত্ব স্বীকার করতে চায় না, তাই প্রত্যেক ব্যক্তি অন্যকে এর জন্য দায়ী করে, আর মনে করে যে দলাদলি ভেদাভেদ আর সংঘর্ষ তাদের নয় বরং অন্যদের। আমরা এর ফলে এক চরম অনিশ্চয়তার মাঝে সময় অতিবাহিত করছি। কেউ নিশ্চিত করে বলতে পারে না যে আমাদের কর্মের ফলাফল কি প্রকাশ পাবে, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ফলাফল কি হবে এটা কেউ জানে না। একদিকে সারা বিশ্বে ইসলাম ভীতি ক্রমশ যেখানে বৃদ্ধি পাচ্ছে, এমন সময় আমরা আপনাদের নিশ্চয়তা দিতে চাই যে ইসলাম সত্যিকার অর্থে তা নয় যা সাধারণত আপনারা দেখেন বা প্রচার মাধ্যমে শুনেন। আমার ইসলামের জ্ঞানের যতটুকু সম্পর্ক আছে, আমি শুধু সেই ইসলামকে জানি যার শিক্ষা এর নামের সত্যিকার পরিচায়ক। ইসলাম শব্দের সত্যিকার অর্থ হল শান্তি, ভালোবাসা এবং সম্প্রীতি, আর আমাদের সব শিক্ষা এই মহান মূল্যবোধ থেকে উৎসারিত। এটি যতই দুর্ভাগ্যজনক হোক না কেন, একথাকে অস্বীকার করার উপায় নেই যে কিছু মুসলমান মুসলমানের বিশ্বাস এবং কর্ম সম্পূর্ণভাবে এর পরিপন্থী, আর এটি ইসলামের মৌলিক শিক্ষাকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করা, আর এমনটি করে ইসলামের সত্যিকার শিক্ষাকে লঙ্ঘন করে তারা সবচেয়ে ভয়াবহ সহিংস আচরণ করছে এবং সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে ইসলামের নামে। এসব কিছুর আলোকে এখন আমি আপনাদের সামনে ইসলামের সত্যিকার এবং শান্তিপূর্ণ শিক্ষা তুলে ধরতে চাই। আপনারা আমাকে যেখানে সৎসাহসিকতার পরিচয় দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন, এটি কোন ধর্মীয় ঘর নয়, আবাস না। হয়তো আপনাদের অনেকের ধর্মে কোনো আগ্রহ নেই, কিন্তু আইন প্রণেতা হিসাবে আপনাদেরকে অনেক সময় এমন বিষয়ের সম্মুখীন হতে হয় যা ধর্মের অনুসারীদের সাথে সম্পর্ক রাখে। এই প্রেক্ষাপটে কোরআন শরীফে 2 নম্বর সূরার 257 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলে যে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মীয় বিষয়ে কোন বল প্রয়োগের সুযোগ নেই। কত পরিষ্কার এবং স্পষ্ট আর দ্ব্যর্থহীন শিক্ষা, যাতে ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং বিবেকের স্বাধীনতার শিক্ষা দেয়া হয়েছে। তাই আমার বিশ্বাস এবং আমার শিক্ষা হল প্রত্যেক প্রত্যেক শহর গ্রাম এবং দেশের প্রত্যেক ব্যক্তির এই কোন ধর্ম সে পছন্দ করবে বা কোন ধর্মের উপর আমল করবে সে সিদ্ধান্ত করার অধিকার তার রয়েছে। এছাড়া প্রত্যেক ব্যক্তির শান্তিপূর্ণভাবে নিজের শিক্ষা বা নিজের ধর্ম অন্যের কাছে প্রচারের অধিকার রয়েছে। এই স্বাধীনতাকে মৌলিক মানবাধিকার হিসাবে নিশ্চয় দেওয়া উচিত। তাই আইন প্রণয়নকারী সংসদ এবং সরকারের কোন অন্যায়ভাবে এমন বিষয়ে নাক গলানো উচিত না, হস্তক্ষেপ করা উচিত না, নতুবা তাদের এই হস্তক্ষেপ ঘৃণা, হিংসা এবং বিদ্বেষে পর্যবসিত হতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আজকের বিশ্বে আমরা দেখতে পাই যে কিভাবে বিভিন্ন মুসলমান সরকার এমন ব্যক্তিগত বিষয়ে নাক গলাচ্ছে বা হস্তক্ষেপ করছে, আর এটি অস্থিতিশীলতা এবং সংঘর্ষের কারণ সেসব দেশে। এর ফলে যারা লাভবান হয় তারা হল ধর্মীয় কট্টরপন্থী বা জঙ্গি বা উগ্রপন্থীরা, যারা ভয়াবহ বর্বর সহিংসতা এবং সংঘর্ষের সূত্রপাত ঘটিয়ে মানবাধিকারকে প্রভাবিত করছে। কিন্তু এটি বলা যাবে না যে পাশ্চাত্যের বিভিন্ন সরকার যারা সত্যিকারকে গণতন্ত্রের ধারক বাহক হওয়ার দাবি করে সম্পূর্ণভাবে নিষ্পাপ বা নির্দোষ। বরং পাশ্চাত্যে আমরা এটিও দেখি যে অনেক সময় এমন আইন কানুন পাশ হচ্ছে যা সম্পূর্ণভাবে পাশ্চাত্যের এই দাবির পরিপন্থী যে তারা বিশ্ব ধর্মীয় স্বাধীনতার প্রবক্তা। অনেক সময় এমন আইন প্রণয়ন করা হয় যা এই দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ পরিপন্থী যে পাশ্চাত্যের সবার বা পাশ্চাত্যের প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক নরনারী যে বিশ্বাস রাখতে চায় শান্তিপূর্ণভাবে সে এর স্বাধীনতা রাখে, এই বিশ্বাসের পরিপন্থী আইন প্রণীত হচ্ছে। কোন সরকার বা সংসদের কোন ব্যক্তির মৌলিক ধর্মীয় আচার অনুষ্ঠান বা বিশ্বাসের উপর বিধিনিষেধ আরোপ করা উচিত নয়। দৃষ্টান্তস্বরূপ সরকারের এটি নিয়ে মাথা ব্যথা থাকা উচিত নয় যে এক মহিলার কেমন পোশাক পরিধান করা উচিত, ইবাদতগাহ কেমন হওয়া উচিত সেই সম্পর্কে তাদের কোন মাথা ব্যথা থাকা উচিত নয়। তারা যদি এমনটি করে তাহলে এর ফলে এক প্রকার অস্বস্তি, উত্তেজনা এবং নৈরাশ্যের জন্ম দেবে মানুষের মাঝে। এমন মনোমালিন্য এবং মর্মযাতনা বা মর্মপীড়া ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে যদি এগুলোকে নিয়ন্ত্রণ করা না হয়, আর এর ফলে সমাজের শান্তি বিঘ্নিত হবে। আমি কোনোভাবে কথা বলছি না যে কট্টরপন্থীদের দৃষ্টিভঙ্গিকে আমাদের সহ্য করতে হবে বা তাদের বিশ্বাসকে সহ্য করতে হবে। যখনই কোন ব্যক্তি তার ধর্মকে নিষ্ঠুরতা এবং অন্যায় করার জন্য বা অন্যের অধিকার খর্ব করা বা রাষ্ট্রের বিরুদ্ধে কোন কাজের লাইসেন্স মনে করবে বা এমন আচরণ করবে যার ফলে জাতিগত নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে, এমন ক্ষেত্রে সরকার বা কর্তৃপক্ষের এমন আচরণকে কঠোর হাতে দমন করা উচিত। এমন পরিস্থিতিতে সরকার, সংসদ এবং অন্যান্য আইন প্রণয়নকারী সংস্থার এমন লোকদেরকে উৎপাটনের এবং আইন অনুসারে শাস্তি দেওয়ার সকল ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু আমার দৃষ্টিতে রাষ্ট্রের জন্য যা অন্যায় তা হল ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে অন্যায়ভাবে হস্তক্ষেপ করা। আমরা যে ইসলামকে জানি আর সেই ইসলাম বলে যে স্বদেশ প্রেম এক মুসলমানের ইমানের অবিচ্ছেদ্য অঙ্গ। ইসলামী শিক্ষা অনুসারে এক ব্যক্তির দেশ সেটি যে দেশে সে বসবাস করে এবং যে দেশের সে সুযোগ সুবিধাকে সে ভোগ করে। এক মুসলমান যার হৃদয়ে বা যার অন্তরাত্মায় কথা গ্রথিত এবং প্রথিত আছে তার জন্য কোনোভাবে নিজের দেশের ক্ষতির ধারণা আসতেই পারে না। এছাড়া ইসলাম বলে যে শুধু যে দেশের বিরুদ্ধে কাজ করে শুধু দেশের আইনই তাকে শাস্তি দেয় না, বরং আল্লাহ তাআলার দরবারে সে যখন উপস্থিত হবে সেখানেও সে শাস্তি পাবে। আর এমন মানুষ নিজের আচরণের জন্য অবশ্যই জিজ্ঞাসিত হবে। তাই সত্যিকার মুসলমানকে ভয় করার কোনো কারণ নেই, আর সরকারেরও এমন আইন প্রণয়ন করা উচিত নয় যা ছোটখাটো ধর্মীয় বিষয় বা ধর্মীয় আমলের সাথে সম্পর্ক রাখে, যা কোনোভাবে সাধারণ মানুষের ক্ষতি করে না বা রাষ্ট্রের জন্য যা কোনো অর্থে ক্ষতিকর নয়। এমন বিষয়ে আইন প্রণয়নকে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ গণ্য করা হবে এবং সে সকল ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ গণ্য হবে যে এই সম্পর্কে পাশ্চাত্য দাবি করে যে তারা এই ধর্মীয় স্বাধীনতা দিয়ে থাকে মানুষকে। নিঃসন্দেহে এমন অন্যায় হস্তক্ষেপ, এমন অন্যায় হস্তক্ষেপের কোন ভালো ফলাফল আসতে পারে না, ভালো ফলাফল প্রকাশ পেতে পারে না। এর ফলে শুধু অস্বস্তি আর নৈরাজ্য আর অসন্তোষই মানুষের হৃদয়ে দানা বাঁধবে। সরকার এবং সংসদের দায়িত্ব হল এমন ভাবে আইন প্রণয়ন করা যা নাগরিকদের অধিকার প্রদানকে নিশ্চিত করবে, অধিকার খর্ব করা নয়। আর সর্বত্র এমনই হওয়া উচিত দেশে যেন সব মানুষের অধিকার প্রদান নিশ্চিত করা যায়, তারা হিন্দু হোক বা খ্রিস্টান বা ইহুদি বা বৌদ্ধ বা যেই ধর্মেরই তারা অনুসারী হোক না কেন, এমনকি যারা নাস্তিক তাদের অধিকারও যেন কোনোভাবে খর্ব এবং পদদলিত না হয়। আমি যেভাবে বলেছি যে এটি চরম দুঃখের কারণ যে মুসলমান বিশ্ব এবং কিছু অমুসলিম দেশ এমন আইন পাশ করেছে যা এই মৌলিক স্বাধীনতাকে পদদলিত করে, যার ফলে সমাজের কোন কোন ক্ষেত্রে ভয়াবহ অসন্তোষ দেখা দিয়েছে। তাই অযৌক্তিক আইন করার পরিবর্তে তাদের বৃহত্তর দৃষ্টিকোণ থেকে এটি দেখা হচ্ছে যে কিভাবে জাতীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠিত করা যায় যেন দেশ আর বৃহত্তর পরিসরে বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারে এবং ক্রমশ সমৃদ্ধি লাভ করতে পারে। দীর্ঘমেয়াদী এবং সুস্থ কোন দৃষ্টিভঙ্গি অবলম্বনের পরিবর্তে এটি দেখা গেছে যে অধিকাংশ নেতা এবং সরকার ক্ষমতার অস্বাস্থ্যকর প্রতিযোগিতায় নিয়োজিত হয়েছে নিজেদের অন্যের উপর আধিপত্য বিস্তারের জন্য। এর ফলে তারা যা ঘটছে তা হল তারা ব্যক্তিগত এবং নাগরিকদের ধর্মীয় বিষয়ে নাক গলানো আরম্ভ করেছে নিজেদের এই আধিপত্য বিস্তারের যে মন মানসিকতা আছে তার বশবর্তী হয়ে। এমন নীতি বুদ্ধিমত্তা বিবর্জিত এবং অপ্রয়োজনীয়। এটি বিশ্বকে বিশ্বের স্থিতিশীলতাকে আরো ক্ষতিগ্রস্ত করছে। আমরা ইতিমধ্যেই অনেক ভয়াবহ সমস্যার সম্মুখীন যা বিশ্ব সমাজের শান্তিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। দৃষ্টান্তস্বরূপ বলা হয় যে জলবায়ু পরিবর্তন আমাদের সভ্যতার জন্য ভয়াবহ একটি হুমকি। আরেকটি জ্বলন্ত বিষয় হল অর্থনৈতিক অনিশ্চয়তা যার বিশ্ব সম্মুখীন। এছাড়া বিশ্বের অধিকাংশ ক্ষেত্রে শান্তি এবং সম্প্রীতির অভাব এইসব কিছু মাথাচাড়া দিয়েছে। অন্যায় নীতি, অসাম্যতা এবং ভারসাম্যের অভাবে জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে নিন না কেন, আমরা দেখছি যে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে পাশ্চাত্যের শিল্পায়নের কারণে। এছাড়া বন জঙ্গল নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। এই দেশগুলো যারা এখন সম্পূর্ণভাবে উন্নত অর্থনৈতিকভাবে, কেবল তখনই তারা কার্বন কমানোর কথা বলছে এবং অন্যান্য শিল্পের উপর নিষেধাজ্ঞার কথা বলছে। তো এমন নিষেধাজ্ঞা উন্নয়নশীল বিশ্বের বৃদ্ধি এবং উন্নতির চাকাকে থামিয়ে দেবে, যেমন ভারত এবং চায়নার কথা বলছি। এমন উন্নয়নশীল জাতিগুলো এমন এই ধরনের নিষেধাজ্ঞাকে কপটাচার, অন্যায় এবং অসৎ কাজাক্ষা দেবে। আর এটি বলবে যে ঐতিহাসিক ভাবে উন্নয়নশীল জাতি উন্নতি এই সমস্ত উন্নত জাতিগুলো পছন্দ করে না এবং তারা চায় না যে বিশ্বের জন্য বা উন্নত বিশ্বের জন্য কোনোভাবে উন্নয়নশীল দেশগুলো চ্যালেঞ্জের কারণ। তাই জলবায়ু পরিবর্তনের বিষয়টি শুধু পরিবেশের সাথে সম্পর্কযুক্ত বিষয় নয়, বরং এটি বিশ্বের অশান্তিরও কারণ হচ্ছে আর বিভিন্ন জাতির মাঝে ক্রমবর্ধমান হিংসা বিদ্বেষেরও কারণ হচ্ছে। বিশ্বের অর্থনৈতিক সংকটের দৃষ্টিকোণ থেকে অনেক বিশেষজ্ঞ মনে করে বিশ্বের অনেক সরকার অনেক নির্বোধের মতো অনেক সিদ্ধান্ত করেছে যা আজকের অর্থনৈতিক অশান্তির জন্ম দিয়েছে, যা এমন একটি পর্যায়ে পৌঁছেছে যা বিশ্বের শান্তিকে মারাত্মকভাবে হুমকির মুখে ঠেলে দিয়েছে। আরো অনেক এমন বিষয় আছে যা বিশ্বের অশান্তি বৃদ্ধি করছে। দুর্ভাগ্যজনক ভাবে এটি স্বার্থপরতার সাথে সম্পর্কযুক্ত এবং অন্যায় নীতির সাথে সম্পর্কযুক্ত যা বিশ্বের কিছু জাতি যার জন্য দায়ী। যাই হোক, এই যে বিভিন্ন ঝুঁকি দেখা দিয়েছে আর হুমকি আমাদের সামনে আসছে, এর ফলে পৃথিবী ক্রমশ অকল্পনীয় ধ্বংসযজ্ঞের দ্বার প্রান্তে উপনীত হচ্ছে। বর্তমান অস্থিতিশীলতার কারণে পৃথিবীর বিভিন্ন সরকার এবং জনসাধারণ ক্রমশ দুশ্চিন্তার শিকার হচ্ছে, দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে। অনেক এমন বিষয় আছে যা দুশ্চিন্তার কারণ, কিন্তু পৃথিবী এগুলোকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তারা কি প্রথমে তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ুর বিষয়টিকে প্রাধান্য দেবে নাকি অর্থনৈতিক সংকট নিয়ে ভাববে, আর নাকি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধকে তারা গুরুত্ব দেবে, আর নাকি সিরিয়ার বর্তমান অবস্থাকে গুরুত্ব দেবে, যেখানে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র পরস্পরের বিরোধিতা করছে, নাকি সম্প্রতি যুক্তরাষ্ট্র আর ইয়েমেনের মাঝে যে বিরোধ দেখা দিয়েছে তাকে গুরুত্ব দেবে? ব্যক্তিগতভাবে আমার মতামত হল, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যার আমরা সম্মুখীন তা হল শান্তির অভাব, বিশ্বের শান্তির অভাব, আর চরম দুঃখজনক বিষয় হল মুসলমান দেশগুলো সমস্ত স্থিতিশীলতার কেন্দ্রবিন্দু আর এসব বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দু, অথচ তাদের ধর্ম তাদেরকে অতুলনীয় শিক্ষা দিয়েছে যে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হয়। দৃষ্টান্ত স্বরূপ কোরআন শরীফে 23 নম্বর সূরার 9 নম্বর আয়াতে বলা হয়েছে, সত্যিকার মুসলমান সে যে যখন কোন চুক্তি করে বা প্রতিশ্রুতি দেয় তা রক্ষা করে আর তারা আমানতের প্রতি শ্রদ্ধাশীল। কোন সরকারের দায়িত্ব কারো উপর ন্যস্ত হওয়া আর সরকার পরিচালনার দায়িত্ব কারো উপর ন্যস্ত হওয়া অনেক বড় একটি আমানত। আমরা দেখি বিভিন্ন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের বিশ্বস্ততার সাথে এবং ইনসাফের সাথে খেদমতের অঙ্গীকার করে থাকে বিভিন্ন রাষ্ট্রপ্রধান, কিন্তু এমন সম্মানজনক অঙ্গীকার অন্তঃসার শূন্য কথাই প্রমাণিত হয় পরে, যার উপর পরে আর আমল করা হয় না। অথচ যদি কোরআন এই নীতিকে মেনে চলা হতো, অনুসরণ করা হতো, তাহলে আমরা কখনো বিভেদ এবং সংঘর্ষ দেখতাম না সরকার এবং জনসাধারণের মাঝে। পরে 5 নম্বর সূরার 9 নম্বর আয়াতে কোরআন বলে যে যদি এক জাতি বা ব্যক্তির অন্য জাতি বা ব্যক্তির সাথে সংঘর্ষ থাকে, সংঘর্ষ থাকলেও তাদের সাথে ন্যায়পূর্ণ আচরণ করা উচিত, ন্যায়ের সাথে ব্যবহার করা উচিত পরিস্থিতি যাই হোক না কেন, কারণ আল্লাহ তাআলা এটি পছন্দ করেন আর এটি চান। কিন্তু আজকের বিশ্বে ইনসাফের পরিবর্তে আমরা অবিচার দেখি সমাজের সর্বত্র, মানুষ জনসাধারণও অন্যায় অবিচার করছে আর সরকারও, এমন অন্যায় এবং অসাম্য সরাসরি বিশ্বের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। কোরআন শরীফের 49 নম্বর সূরা 9 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি দুটো জাতি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে তাদের প্রতিবেশী এবং জোটের মীমাংসার চেষ্টা করা উচিত। যদি শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না হয় সংলাপের মাধ্যমে, তাহলে অন্যান্য জাতির সম্মিলিতভাবে অগ্রাসীর বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা উচিত। এবং কিন্তু যদি আগ্রাসী শক্তি শান্তির হাত প্রসারিত করে তাহলে তাদেরকে কোনোভাবে হেয় করা উচিত নয়, অন্যায় নিষেধাজ্ঞা তাদের উপর আরোপ করা উচিত নয়, বরং ইনসাফ এবং সুবিচার আর দীর্ঘমেয়াদী শান্তির জন্য তাদেরকে স্বাধীন সমাজ হিসাবে উন্নতি করার সুযোগ দেওয়া উচিত। বর্তমান সংঘর্ষকে সামনে রেখে যদি আমরা চিন্তা করি, মুসলমান বিশ্বে যে বর্তমান পরিস্থিতি বিরাজ করছে এটিকে সামনে রেখে যদি আমরা চিন্তা করি, তাহলে বোঝা যায় যে যারা আগ্রাসী বা শান্তিকে অবজ্ঞা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এই নীতি অনুসরণ করতে দেখা যায়নি। যদি প্রতিবেশী দেশ নিরপেক্ষভাবে মধ্যস্থতার চেষ্টা করে আবার নিজের স্বার্থকে তারা উপেক্ষা করে, তাহলে এমন সংঘর্ষকে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এটি শুধু মুসলমান বিশ্বেরই দোষ নয়, বরং পৃথিবীতে বসবাসকারী অন্যান্য দেশও বিশৃঙ্খলার ক্ষেত্রে অবদান রেখেছে, বিশৃঙ্খলার সৃষ্টির জন্য দায়ী। যদি সবাই ন্যায়পরণের সাথে এবং আন্তরিকতার সাথে কাজ করত, তাহলে এমন বিভেদ এবং দায়েশের মতো অপশক্তির মাথা ছাড়া দিত না বা উগ্রপন্থী দলগুলো মাথা ছাড়া দিত না, যা সিরিয়া এবং ইরাকে দেখা দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বিশ্বের কিছু পরাশক্তি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের ভূমিকা পালন করেনি, বরং তারা অন্যায় নীতির অনুসরণ করেছে, অন্যায় পলিসির অনুসরণ করেছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। দৃষ্টান্ত স্বরূপ পাশ্চাত্যের কিছু দেশ আরব বিশ্বের তেল সম্পদ এর প্রতি লোভাত দৃষ্টিতে তাকায়, আর নিজেদের এই ক্ষেত্রে তাদের স্বার্থ রয়েছে, আর এই স্বার্থের ভিত্তিতে তারা দীর্ঘমেয়াদী নীতি প্রণয়ন করেছে। এছাড়া তারা মুসলমান দেশগুলোতে পরিণতি কি হবে তা চিন্তা করেই প্রচুর অস্ত্র তাদের কাছে বিক্রি করেছে। আমি যা বলছি এটি নতুন বা গুপ্ত কোন বিষয় নয়, বরং এগুলো লিখিত রয়েছে এসব বিষয়েরই দৃষ্টান্ত স্বরূপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 2015 সালের ডিসেম্বরে একটা প্রতিবেদন ছেপেছে, যাতে উল্লেখ করা হয়েছে যে দশকের পর দশক অবিবেচকের মতো অস্ত্র বিক্রি দায়েশের মতো শ্রেণীর জন্ম দিয়েছে। অধিকাংশ অস্ত্র যা দায়েশ ব্যবহার করছে তা আমেরিকা এবং রাশিয়াতেই প্রস্তুত করা হয়েছে বা বানানো হয়েছে। প্যাট্রিক উইলকিনস অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত একজন গবেষক, তার গবেষণা কর্ম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয়েছে, আর বলা হয়েছে যে ব্যাপক পরিমাণ এবং বিভিন্ন প্রকার অস্ত্র আইসিস ব্যবহার করছে তা একথার পরিচায়ক যে কত কাণ্ডজ্ঞানহীনের মতো অস্ত্র ব্যবসা করা হচ্ছে, যা ব্যাপক পরিসরে জুলুম এবং অত্যাচারে পর্যবসিত হচ্ছে। এটি জানা কথা যে মুসলমান দেশগুলোর অস্ত্র তৈরির তেমন কোন কারখানা নেই যা এমন আধুনিক অস্ত্র প্রস্তুত করতে পারে যা মধ্যপ্রাচ্যে ব্যবহার হচ্ছে। তাই অধিকাংশ অস্ত্র যা মুসলিম বিশ্বে ব্যবহার হচ্ছে তা বহির্বিশ্ব থেকেই আমদানি করা হয়েছে। বিশ্বের পরাশক্তিগুলো যদি অস্ত্র ব্যবসা বন্ধ করে দেয় এবং বিপদমান বিভিন্ন সরকার এবং সন্ত্রাসীদের কাছে অস্ত্র আসার বিদ্রোহীদের কাছে অস্ত্র আসার এবং সন্ত্রাসীদের কাছে অস্ত্র আসার পথ বন্ধ করে দেয়, তাহলে এমন যুদ্ধের অবসান ঘটতে পারে। দৃষ্টান্তস্বরূপ সৌদি আরব ইয়েমেনের মানুষের বিরুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করছে তা পাশ্চাত্যের কাছ থেকে ক্রয় করা হয়েছে, যেই যুদ্ধের ফলে শিশু এবং নারী সহ সহস্র মানুষ নিহত হচ্ছে আর ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করা হচ্ছে। এমন অস্ত্র ব্যবসার চূড়ান্ত ফলাফল কি হবে? ইয়েমেনের মানুষের ভবিষ্যৎ এবং তাদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এর ফলে শুধু ঘৃণারই জন্ম হবে না, সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধ প্রবণতায় বাড়বে না, বরং তাদের ঘৃণা সৌদি আরবকে যারা অস্ত্র দিচ্ছে তাদের বিরুদ্ধেও ছড়াবে, আর পাশ্চাত্যের বিরুদ্ধে ঘৃণার বহিঃপ্রকাশ ঘটবে, আর শান্তির রাস্তা বন্ধ হয়ে যাবে। তারা সবচেয়ে ভয়াবহ নৃশংসতা তাদের জনগণের বিরুদ্ধে দেখে যুবক শ্রেণী তাদের এদের পাশ্চাত্যের বিরুদ্ধে দাঁড়াবে, আর এভাবে সন্ত্রাস এবং কট্টরপন্থা আর উগ্রতার একটা নতুন যুগের সূচনা হবে। কয়েক বিলিয়ন ডলারের জন্য এমন ভয়াবহ ঘৃণার জন্ম দেওয়া যুক্তিযুক্ত হতে পারে কি? তাই কেবল মুসলিম দেশগুলোই ঝুঁকির মধ্যে নেই যারা আজকের সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে আছে, বরং এই ঝুঁকি এবং হুমকি ব্যাপক এলাকায় বিস্তার লাভ করেছে, ছড়িয়ে গেছে, যা আমরা সাম্প্রতিককালীন প্যারিস, ব্রাসেলস এবং যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলায় দেখেছি। ছোটখাটো সন্ত্রাসী ঘটনা কানাডাতেও ঘটেছে গত 2-1 বছরে, যা সম্পর্কে আমরা সবাই অবহিত। যদিও কানাডা আরব বিশ্ব থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত, তা সত্ত্বেও আমরা দেখি যে মুসলমান যুবকরা এই দেশ থেকে সিরিয়া এবং ইরাকের সন্ত্রাসী কার্যক্রমে যোগ দিয়েছে, যা মানুষকে ভাবিয়ে তোলে। আরেকটি চিন্তার বিষয় হল কানাডিয়ান সরকারের পরিসংখ্যান অনুসারে যারা সিরিয়াতে গিয়েছে বা ইরাকে গিয়েছে আইসিসের সাথে যোগ দেওয়ার জন্য, তাদের শতকরা 20% মহিলা। তার অর্থ হল এরা শুধু নিজেরাই চরমপন্থী হয়ে উঠছে না, বরং একইভাবে তারা নিজেদের সন্তান সন্ততিকেও সন্তান সন্ততিরও মগজ ধোলাই করবে। চরমপন্থার মোকাবেলার জন্য, ধর্মীয় উগ্রতার মোকাবেলার জন্য আমাদেরকে এটিও দেখতে হবে যে এর কারণ কি আর এর লক্ষণাবলী কি। দুর্ভাগ্যজনকভাবে অধিকাংশ চরমপন্থী মুসলমান যারা পাশ্চাত্যে বসবাস করছে তাদের কোনো জ্ঞান নেই বা ইসলামে ইসলামী শিক্ষার মৌলিক জ্ঞানও তাদের নেই। এই দৃষ্টিকোণ থেকে তাদের উগ্রতা এবং চরম মনোভাব ব্যক্তিগত নৈরাশ্যের কারণে আসলে কোন শিক্ষাগত বা বিশ্বাসগত কোন বিষয়ের সাথে এর সম্পর্ক নেই। ইন্টারনেটে ধর্মীয় উগ্রতার শিক্ষা দেওয়ার পাশাপাশি মসজিদে যে সমস্ত ঘৃণার প্রচার করা হয় বা চরমপন্থী যে সমস্ত বই পুস্তক বিতরণ করা হয়, আমি মনে করি মুসলমান যুবকদের পাশ্চাত্যে বসবাসকারী মুসলমান যুবকদের মাঝে যে চরম মনোভাব সৃষ্টি হচ্ছে এর কারণ হল অর্থনৈতিক সংকট। আর অনেক এমন রিপোর্ট যা ছাপা হয়েছে তার থেকে আমার কথা সত্য প্রমাণিত হয়। অনেক মুসলমান যুবক রয়েছে যারা শিক্ষিত হওয়া সত্ত্বেও সঠিক চাকরি তারা পায়নি, যে কারণে তারা কোণঠাসা হয়ে গেছে বা তারা নৈরাশ্যের শিকার। অর্থনৈতিক সমস্যার কারণে তারা খুব সহজে উগ্রপন্থী মোল্লাদের বা সন্ত্রাসীদের শিকারে পরিণত হয়। তাই এই যুবকদের যদি যথাযথ সুযোগ দেওয়া হতো নিজেদের মান উন্নয়নের আর কর্মী বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ হতো, তাহলে এটি দেশের নিরাপত্তার কারণ হতো। বিশ্বাঙ্গনে বিশ্বের পরাশক্তিগুলো এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান যেমন জাতিসংঘ ইত্যাদি তাদের জন্মকালীন নীতিগুলো মেনে চলত সকল ক্ষেত্রে সকল পরিস্থিতিতে, তাহলে আজকের এই সন্ত্রাসের যে বিষাক্ত প্লেগ আমরা সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি তা মাথাচাড়া দিত না। আমরা বিশ্বের শান্তি এবং নিরাপত্তাকে বারবার প্রদলিত হতে দেখতাম না। আর আমরা যে ভয়াবহ রিফিউজি বা শরণার্থী সংকট দেখা দিয়েছে যা পাশ্চাত্য এবং অনেক উন্নত বিশ্বের মানুষের জন্য হুমকির কারণ হয়ে আছে তা আমরা দেখতাম না। লক্ষ লক্ষ নিরীহ মানুষ এই ইউরোপে এসে গেছে আর হাজার হাজার মানুষ তাদের মধ্যে কানাডায়ও এসেছে আশ্রয়ের সন্ধানে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত হয়ে, যারা তাদের ভীতকে সেখানে প্রকম্পিত করেছে, কাঁপিয়ে তুলেছে। যদিও অধিকাংশ শরণার্থী হয়তো সত্যিকার অর্থে পরিস্থিতির শিকার, কিন্তু দুই একটি অপছন্দনীয় ঘটনা যা গত বছর আমরা ঘটতে দেখেছি তা অনেক বড় মাথা ব্যথার কারণ। আর ইউরোপে সেটি আমরা লক্ষ্য করছি আর উত্তর আমেরিকায়ও তা চোখে পড়ছে। অতএব আমরা স্বচক্ষে দেখছি যে বিশ্ব কতটা অস্থিতিশীল এবং অনিশ্চিত পরিস্থিতির সম্মুখীন, কত বড় দুশ্চিন্তা এবং মাথা ব্যথা সারা পৃথিবীকে গ্রাস করছে। আমি আবার বলবো যে এইসবের মূল কারণ হল অন্যায় এবং অবিচার আর অসম ব্যবহার, অসম আচরণ, দুর্নীতিও বিশ্বের বা বৈশ্বিক অর্থনৈতিক সংকট আর ধনী দরিদ্র জাতির মাঝে যে পার্থক্য রয়েছে তা বাজে দূরত্ব বাড়ছে তা এর জন্য দায়ী। যদিও উন্নত এবং সম্পদশালী জাতিগুলো বিভিন্ন দরিদ্র দেশে বিনিয়োগ করছে বা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারা নিজেদের স্বার্থকেই সে দেশের বা উন্নয়নশীল দেশগুলোর উন্নতির উপর প্রাধান্য দেয়। কুক্ষিগত করার পরিবর্তে বা লোভ লিপসাকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে তাদের উচিত সেই দুর্বল জাতিগুলোর স্বার্থকে প্রাধান্য দেওয়া এবং তাদের উন্নত করার চেষ্টা করা, তাদের সততার সাথে সেসব দরিদ্র জাতিকে নিজেদের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে সাহায্য করা উচিত যেন তারা সম্মানজনকভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি ঘটেনি, এটি দেখা যায়নি। কোরআন শরীফের 20 নম্বর সুরার 132 নম্বর আয়াতে কোরআন শরীফ বলে যে কারো অন্যের সম্পদের প্রতি লোভাতুর দৃষ্টিতে তাকানো উচিত নয়। সারা বিশ্ব যদি এই একটি মাত্র নীতি অনুসরণ করত, তাহলে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাপনা সুষম হতো, ভারসাম্যপূর্ণ হতো, মূলধন সমানভাবে বিতরিত হতো, আর এই উন্নয়নশীল জাতিগুলো খোদা তালা তাদের যে সম্পদ দিয়েছেন সেগুলো তারা সমানভাবে উপভোগ করতে পারত। আর আমরা দেখতাম যে যে বৈশ্বিক ব্যবসা বাণিজ্য হতো মানবাধিকার প্রদানের নীতির ভিত্তিতে, লোভের সাথে ক্ষমতা এবং ক্ষমতা কুক্ষিগত করার জন্য ব্যবহার হতো না, বা অন্যের সম্পদ হরণের জন্য ব্যবহার হতো না। আরেকটি অন্যায় প্রতিফলিত হয় বিশ্বের রাজনীতির মাঝে। বিশ্বের কোন কোন দেশে অবশ্যই স্বৈর শাসন রয়েছে বা অন্যায় শাসকরা শাসন করছে, কিন্তু বিশ্বের পরাশক্তিগুলো তাদের নিষ্ঠুর আচরণ দেখেও দেখে না, কেননা সেসব সরকার তাদের স্বার্থের অনুকূলে কাজ করে। অপরদিকে এমন দেশ যেখানে সরকার এবং জনসাধারণ পরাশক্তিগুলোর দাসত্ব স্বীকার করে না, সেখানে তারা চোখ বন্ধ করে বিদ্রোহীদের সাহায্য করে এবং সরকার পরিবর্তনের অপচেষ্টা করে। সত্যিকার অর্থে পাশ্চাত্য সাধারণ মানুষ এই সমস্ত দেশের সাধারণ মানুষের সাথে যেভাবে আচরণ করে, তার সাথে তাদের নিজেদের সরকার তাদের সাথে যে ব্যবহার করে, এদের কোনো পার্থক্য নেই। একমাত্র পার্থক্য হল কোন কোন ক্ষেত্রে সরকার পাশ্চাত্যের পরাশক্তিগুলোর সাথে সহযোগিতা করে আর কোন কোন দেশের সরকার সহযোগিতা করে না। যেসব সরকার পাশ্চাত্যের সাথে সহযোগিতা করে না, সেখানে পাশ্চাত্যের সামরিক নীতি হল সেই সকল দেশের সরকারকে ক্ষমতা আসন থেকে অপসারণ করা, যেভাবে ইরাক এবং সিরিয়াতে ঘটেছে, আর এমন অপচেষ্টা সিরিয়াতেও করা হচ্ছে গত কয়েক বছর ধরে। সময় প্রমাণ করেছে যে ক্যানাডার ইরাকের যুদ্ধে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত ছিল, আর আমি আপনাদের সরকারের এই সিদ্ধান্তের সাথে একমত যে তারা ততক্ষণ সিরিয়াতে বোমাবাড়িতে যোগ দেবে না যতক্ষণ পর্যন্ত সেই বিশেষ সংঘর্ষ, সেই বিশেষ যুদ্ধ এবং এর সমাধানের বিষয়টি স্পষ্ট না হয়ে যায়। বৃহত্তর পরিসরে জাতিসংঘের নিজস্ব ভূমিকা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পালন করা উচিত, আর রাজনীতি মুক্ত হয়ে তাদের এই দায়িত্ব পালন করা উচিত, অন্যায় এবং অবিচারের আর সজনপ্রীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করা উচিত। আমি আশা করি এবং দোয়া করব যে আল্লাহ তাআলা জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন সরকারকে এভাবে দায়িত্ব পালনের তৌফিক দেবেন যেন সত্যিকার এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এর বিকল্পের কথা ভাবাই যায় না, কেননা আমরা যেভাবে অগ্রসর হচ্ছে যদি এমনটি অব্যাহত থাকে তাহলে পৃথিবী এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের দিকে, যা বিশ্বযুদ্ধের আকারে আত্মপ্রকাশ করতে পারে, অগ্রসর হচ্ছে। আল্লাহ তাআলা বিশ্বের নেতৃবৃন্দকে বিবেক বুদ্ধি দিন, নীতি নির্ধারকদের কাণ্ড জ্ঞান দিন, যেন আমরা আমাদের পিছনে যে পৃথিবী রেখে যাব আমাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তা যেন শান্তি এবং সমৃদ্ধি পূর্ণ হয়। আমরা যেন এমন এক প্রজন্ম রেখে না যাই যারা হবে পঙ্গু আর বিকলাঙ্গ। আর আমি শেষের দিকে আজকে আমাকে আমন্ত্রণ এখানে আমন্ত্রণ জানানোর জন্য পুনরায় ধন্যবাদ জানাতে চাই, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমাদের চেয়ার আহমদিয়া ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জুডি সেগ্রোল একটা প্রেজেন্টেশন উপহার দিতে যাচ্ছেন তিনি হুজুরকে। তিনি বলছেন, আসসালামু আলাইকুম হুজুর, মালিক সাহেব, মন্ত্রী মহোদয়, মন্ত্রীবর্গ, সাংসদগণ, আহমদিয়া মুসলিম জামাতের বন্ধুগণ, যারা আমাদের এই যাদের হাতে আমরা বন্ধুত্বের হাতে রেখেছি। হুজুর পার্লামেন্টে আপনার উপস্থিত আমরা সত্যিই সম্মানিত বোধ করছি। আমরা পুলকিত আর বিভিন্ন ভাবে আমরা আজ একত্রে কিছু সময় কাটানোর সুযোগ পেয়েছি। আপনি জানেন কানাডার স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের লালনে অনেক দীর্ঘ ইতিহাস রয়েছে সারা বিশ্বে। ভালোবাসা সবার জন্য ঘৃণা কারোর জন্য নয় আপনাদের যে মূলমন্ত্র রয়েছে এর সমান্তরালে চলে, এটি মাথায় রেখে আমরা ধন্যবাদ জ্ঞাপনার্থে একটা ছোট্ট পুরস্কার দিতে চাই। আপনি যে আমাদেরকে আমাদের সাথে সাক্ষাতের জন্য এসেছেন, আমাদেরকে যে বার্তা দিয়েছেন আর দিক নির্দেশনা দিয়েছেন সাংসদদের, এটি মাথায় রেখে এই জন্য আমাদের প্রধানমন্ত্রীর দস্তখত করা ক্যানাডিয়ান চার্টার আপনার হাতে তুলে দিতে চাই। আপনি, আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন। আমি আমাদের সংসদীয় মিত্র গ্রুপের পক্ষ থেকে বা ফ্রেন্ডশিপ গ্রুপের পক্ষ থেকে আপনার হাতে তুলে দিতে চাচ্ছি।
As is customary with the conclusions of our program, we would like to end.
আমাদের রীতি হলো আমরা অনুষ্ঠান শেষ করি দোয়ার মাধ্যমে। আমরা ডিনারের পূর্বে দোয়ার মাধ্যমে শেষ করতে চাই। হুজুরকে অনুরোধ করব দোয়া পরিচালনার জন্য।
I mean,